কথাবার্তা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 12 ফেব্রুয়ারি রোববারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। টানা 42 দিন স্বাস্থ্যকর বাতাস নেই ঢাকায় মানবজমিন। দেশের চিকিৎসা ব্যবস্থা মুখ থুবড়ে পড়তে পারে। জিএম কাদের, বাংলাদেশ প্রতিদিন। রাষ্ট্রপতি হচ্ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন, আর কোনো প্রার্থী নেই। প্রথম আলো। 21 পদকে ভূষিত বিদ্যানন্দ সহ 21 ব্যক্তি, প্রতিষ্ঠান। কালের কণ্ঠ। বাংলাদেশ আর কখনো পেছনে ফিরে তাকাবে না, বললেন প্রধানমন্ত্রী। যুগান্তর। সিরিয়া তুরস্ক ভূমিকম্প, মৃতের সংখ্যা 50,000 ছাড়িয়ে যাবে, জাতিসংঘ। ইত্তেফাক। কলকাতা শিরোনাম। পেট্রোপণ্যের দামে নাভিশ্বাস জনতার, অথচ এক লাফে রাষ্ট্রায়ত্ত সংস্থার লাভ বাড়ল 40%, সংবাদ প্রতিদিন। দিল্লি মুম্বাই মহাসড়কের প্রথম পর্যায়ের উদ্বোধন প্রধানমন্ত্রীর, আনন্দবাজার পত্রিকা। যোগী গেরুয়া পোশাক পড়লে অসুবিধা নেই, মুসলিমরা বোরকা পড়লেই দোষ, পূবের কলম। 4 হাইকোর্টের প্রধান বিচারপতি বদল, গণশক্তি। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পরে বা দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, দেশের 22তম প্রেসিডেন্ট হচ্ছেন দুদকের সাবেক কমিশনার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। এ নিয়ে নানা আলোচনা চলছে, আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন?
ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের যে শাসনতান্ত্রিক ব্যবস্থা, তাতে ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী প্রেসিডেন্ট নির্বাচিত হবেন, মোটামুটি এটি স্বাভাবিক এবং নিশ্চিত। বর্তমান সংসদে বিএনপি নেই, এছাড়া অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল আছে তারা সবই খুবই ছোট ছোট রাজনৈতিক দল, এবং তারা কেউই প্রার্থী মনে হয় দেয়নি। যদি তারা প্রার্থী দিত, তাহলেও আওয়ামী লীগের যে ভোট রয়েছে সংসদে, তাতে অন্য কোনো দলের প্রার্থী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে পারতেন, এটা ভাবার কোনো কারণ নেই। যাই হোক, এই প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে নানা মুখে আলোচনা এরই মধ্যে সরব হয়েছে। একটি আলোচনা এরকম যে একেবারেই গোপনে নিভৃতে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে যাচ্ছেন, এ নিয়ে কোনো আলাপ আলোচনা থাকলো না তেমন। তারপরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একেবারে একান্তই একা একা নিজের ক্ষমতা বলে প্রেসিডেন্ট মনোনীত করলেন, যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে তাকেই দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু এককভাবে প্রেসিডেন্ট নির্বাচিত করার যে বিষয়টি সেটি নিয়েও নানা আলোচনা আছে। তারপরে আলোচনায় রয়েছে তিনি দুদকের কমিশনার হিসেবে অবসর নিয়েছিলেন, দুদক নামে যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান নিয়ে কিন্তু নানা রকমের বিতর্ক আছে। আবার আরেকটি আলোচনা আছে যে তিনি যদিও আমলা হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন, বিচারক পদে কাজ করেছেন, পরবর্তীতে সরকারি দায়িত্ব থেকে অবসর নেওয়ার পরপরই আওয়ামী লীগে যুক্ত হয়েছিলেন, সেক্ষেত্রে তিনি যে প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন, আওয়ামী লীগের প্রেসিডেন্ট হিসেবে তিনি ভালো ভূমিকা রাখবেন, সর্বসাধারণের প্রেসিডেন্ট হয়ে উঠতে পারবেন কিনা সেটি নিয়ে অনেকে সন্দেহ পোষণ করেছেন।
জনাব সিরাজুল ইসলাম, গতকাল ইরানের ইসলামী বিপ্লব বিজয়ের 44তম বার্ষিকী উদযাপিত হল। এত বছর পরে এসেও বিপ্লব বার্ষিকীর নানা অনুষ্ঠানে ইরানি জনগণের অংশগ্রহণ কমেনি একটুও, এর কারণ কি বলে আপনি মনে করেন?
জি, ইসলামী প্রজাতন্ত্র ইরানের 44তম বিজয় বার্ষিকী গেল গতকাল, এবং এ নিয়ে এবারও আমরা দেখলাম যে ইরানি জনগণের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনার কোনো ঘাটতি ছিল না। বরং আমার কাছে মনে হয়েছে অন্য বছরের চেয়ে গতকালকের বিপ্লব বার্ষিকীর নানা আয়োজনে ইরানি জনগণের অংশগ্রহণ বেড়েছে। এর কারণ যেটি আমার কাছে মনে হয় সেটি হচ্ছে, এই বিপ্লব তো আসলে গণমানুষের বিপ্লব, এর সাথে ইরানের সাধারণ মানুষের সম্পর্কটা অনেক বেশি ছিল। এই বিপ্লব হয়েছিল একটি স্বৈর শাসনের বিরুদ্ধে, একটি স্বৈরাচারী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে, চূড়ান্ত ভাবে মোহাম্মদ রেজা খানের বিরুদ্ধে, যিনি ইরানের রাজতন্ত্রের সর্বশেষ শাসক ছিলেন। তার বিরুদ্ধে ইরানের সাধারণ মানুষের যে ব্যাপক ক্ষোভ বিক্ষোভ ছিল, তারই বহিঃপ্রকাশ কিন্তু এই বিপ্লব। অর্থাৎ সাধারণ মানুষের কঠোর প্রতিবাদ এবং প্রতিরোধের মুখে রেজা খান দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, এবং সেখানে আমেরিকার মতো বলদর্পী শক্তি, সাম্রাজ্যবাদী শক্তি পরাজিত হয়েছে। বিপ্লব সংঘটিত হওয়ার পর ইরানি জনগণ আরো বেশি ঐক্যবদ্ধ হয়েছেন আমেরিকা এবং পশ্চিমা দেশগুলোর নানামুখী নেতিবাচক তৎপরতাকে কেন্দ্র করে। হ্যাঁ, একথা ঠিক যে প্রতিটি সমাজেই বিরোধী কিছু লোক থাকে, বিরোধী জনগোষ্ঠী থাকে, ইরানেও হয়তো আছে, কিন্তু তার মাত্রা একেবারেই কম, এটি আজ পরীক্ষিত প্রমাণিত।
তো জনাব শাহাদুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। পেট্রোপণ্যের দামে নাভিশ্বাস জনতার, অথচ একলাপে রাষ্ট্রায়ত্ত সংস্থার লাভ বাড়ল 40%। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, পেট্রোল ডিজেলের দাম মেটাতে নাভিশ্বাস উঠছে আম জনতার। যাবতীয় রেকর্ড ভেঙে চড়চড়িয়ে বেড়েছে জ্বালানির দাম। সাধারণ মানুষের দুর্ভোগের মধ্যেই লাফিয়ে বেড়েছে অয়েল ইন্ডিয়ার লাভের পরিমাণ। এক ধাপে 40% বেশি লাভের মুখ দেখেছে সরকারি এ সংস্থাটি। আনন্দবাজার পত্রিকার খবরে লেখা হয়েছে, দিল্লির আরও নাগালে জয়পুর। 3.5 ঘন্টাতেই রাজধানী থেকে জয়পুরে পৌঁছে যেতে পারবেন পর্যটকরা। দিল্লি থেকে মুম্বাই যাওয়া যাবে আগের থেকে অর্ধেক সময়ে। রোববার সেই দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ে রাজধানী থেকে রাজস্থানের দৌসা লালসোট পর্যন্ত অংশটি রোববার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বললেন, এখন দিল্লি থেকে জয়পুর রোজ যাতায়াত করা যাবে। হিজাব বিতর্কের রেশ এবার সংসদে। কর্ণাটকে হিজাবের সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলেও এবার এই ইস্যুতে সংসদে সরব হল সিপিএম। মুসলিম মেয়েরা হিজাব পরিধান করলে আপত্তি কোথায়? এ প্রশ্ন তুলে এবার রাজ্যসভায় কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন সিপিএম সাংসদ জন ব্রিটার্স। সিপিআইএম সাংসদ জন ব্রিটার্স বলেন, সুপ্রিম কোর্টে কর্ণাটক সরকার জানিয়েছে ধর্মনিরপেক্ষতা বজায় রাখতে তারা স্কুল কলেজে হিজাব পরার অনুমতি দিচ্ছে না। আমি এই যুক্তি মেনে নিলাম, কিন্তু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সবসময় গেরুয়া পোশাক পরে থাকেন, তখন কেন আপত্তি হয় না? বিজেপি সরকার হিজাব ইস্যুতে একগুয়েমি দেখানোয় মুসলিম মেয়েরা অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। শুধুমাত্র হিজাব নিষেধাজ্ঞার কারণে কর্ণাটকে 1,00,000 মুসলিম পড়ুয়া স্কুল কলেজ ছেড়েছে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গটিয়ে নিচ্ছি। আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।